أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه حجة الله وجميع الصالحين من عباد الله. أما بعد، ইসলাম ধর্মে নৈতিকতা বা আখলাকে ইসলামি নিয়ে আমরা আলোচনা করব এবং করছিলাম। পূর্বে নৈতিকতার বিষয়ে যে ইসলাম ধর্মে নৈতিকতার বৈশিষ্ট্য এবং অন্যান্য ধর্মে যে পার্থক্য নৈতিকতা নিয়ে তা আমরা আলোচনা করেছি, কিন্তু তারপরও কিছু বৈশিষ্ট্য নৈতিকতা সম্পর্কে যা ইসলাম ধর্মে রয়েছে তা আর অন্য কোনো ধর্মে আমরা দেখতে পাই না বা দেখা যায় না। যেন আমি পূর্বে উদাহরণ দিয়েছি যে সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ হচ্ছে গিয়ে নৈতিকতার অন্তর্ভুক্ত, উত্তম নৈতিকতার অন্তর্ভুক্ত। কিন্তু সেই ব্যবহার হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনের জন্য। কিন্তু যদি সেই সুন্দর ব্যবহার, যেমন আমাদের দেশে বা বিভিন্ন সমাজে বাজার ঘাটে ক্রেতা জড়ো করার জন্যে অথবা মালপত্র বিক্রি করার জন্যে আগমনকারীদের সাথে দোকানে যারা প্রবেশ করে তাদের সাথে যে ব্যবহারটা সুন্দর ব্যবহার করা হয়, বাহ্যিক দৃষ্টিতে সেটাকে নৈতিকতা বললেও প্রকৃত পক্ষে সেটা নৈতিকতা রয়েছে কি না তা আমরা পূর্বেও আলোচনা করেছি, উদাহরণ দিয়েছি। কিন্তু বাহ্যিক দৃষ্টি থেকে সেটাকে নৈতিকতা বলা হয় যে সুন্দর ব্যবহারের মাধ্যমে ক্রেতাকে ডেকে আনা, মালপত্র দেখানো এবং সুন্দর ব্যবহারের মাধ্যমে মাল বিক্রি করা। প্রায় বিভিন্ন বাজারে, বিভিন্ন সমাজে আমরা এসব দেখতে পাই। কিন্তু নৈতিকতার ক্ষেত্রে কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যে বৈশিষ্ট্যগুলো অন্য কোনো ব্যবহারে, অন্য কোনো আচার আচরণে আমরা দেখতে পাই না, বর্ণান্য কোনো ধর্মে মতাদর্শে এই বৈশিষ্ট্যগুলো দেখা যায় না। নৈতিকতার বিষয়গুলোতে কিছু সৌন্দর্য এবং রয়েছে যা বিশেষ, এবং বিশেষ 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 করে সেটা হচ্ছে গিয়ে শুধুমাত্র ইসলামিক নৈতিকতাতেই পাওয়া যায়। তাই অন্যান্যদের সাথে বন্ধুত্ব বা অপরজনকে ক্ষমা করে দেয়া, আত্মত্যাগ, যত ভালোই কাজ আমরা বলি না কেন ইত্যাদি, এসব হচ্ছে কি নৈতিকতার বিষয়। অর্থাৎ ভালো ব্যবহার করার নৈতিকতার বিষয়, আত্মত্যাগ নৈতিকতার বিষয়, বন্ধুত্ব বা কাউকে ক্ষমা করে দেয়া এসব হচ্ছে গিয়ে নৈতিকতার বিষয়। কিন্তু এসব নৈতিকতার বিষয় হলেও এসব বাস্তবায়নের ক্ষেত্রেও একটি বিশেষ বা অন্যরকম নৈতিকতার প্রয়োজন দেখা দেয়, যা অন্যান্যদের সাথে ব্যবহারের সেগুলো মেনে চলতে হয় এবং মেনে চলা উচিত। কারণ মানসিক দিক দিয়ে যার গুরুত্ব অনেক বেশি এবং ধর্মীয় নেতৃবৃন্দরাও, ধর্মীয় নেতাগণও সেসবের প্রতি বিশেষ মনোযোগ দিতেন। অর্থাৎ এসব নৈতিকতাকে, নৈতিকতার বিষয়বস্তুগুলোকে বাস্তবায়নের ক্ষেত্রে একটি আরেক ধাপ উপরে গিয়ে বিশেষ নৈতিকতার প্রয়োজন পড়ে এবং ধর্মীয় নেতৃবৃন্দরা তা পালন করতেন। কেননা উদাহরণস্বরূপ, দুজন ব্যক্তি যদি একজন অভাবগ্রস্ত ও দরিদ্র লোককে আর্থিক সাহায্য করে অথবা কোনো ব্যবসায়ীকে তার দেউলিয়া অবস্থা থেকে উদ্ধার করে তার সম্মান বাঁচাতে পারে অথবা কোনো ঘরহারাকে থাকার জন্য ঘরের ব্যবস্থা করা বা কাপড় ছাড়া কোনো নগ্ন ব্যক্তিকে সেই নগ্নতা থেকে পরিত্রাণ দিলেও দুজনের ব্যবহারে পার্থক্য হতে পারে। একজনের ব্যবহার নৈতিকতাপূর্ণ এবং অপরজনের ব্যবহার নৈতিকতাহীন হতে পারে, অথবা অভাবগ্রস্ত ব্যক্তি এদের একজনের থেকে একজনের ব্যবহারে এবং সাহায্যে লজ্জিত ও নিজের মধ্যে অপমান বোধ মনে করে এবং অপরজনের ব্যবহারে সে লজ্জিত অপমান বোধ মনে করে না। আর যা অথবা একজনের সাথে ব্যবহারে সে দুঃখ কষ্ট দুর্দশা বয়ে নিয়ে যায় এবং তাকে একটি বড় রকমের অপমানের বোঝা তাকে বহন করতে হয়। কেননা লোকটির কাছে সাহায্য নিয়ে সে হয়তো নিজের ব্যক্তিত্বকে হারিয়েছে এবং এক দুনিয়া অপমান ও লজ্জার সম্মুখীন হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে একজন ব্যক্তি কাউকে সাহায্য করে থাকে, তার অসুবিধা দূর করে থাকে, কিন্তু পক্ষান্তরে তাকে সে নিজের দাস করে নিয়ে থাকে, অথবা তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করতে গেলেই তাকে বারংবার সেই সাহায্য করার কথা তুলে তাকে লজ্জিত করে। অর্থাৎ তখন লোকটি হয়তো মনে করে যে আমি কি অপরাধ করেছিলাম যে এই লোকটির কাছে আমি সাহায্য সহযোগিতা নিতে এসেছি, কারণ তখন সে তার ব্যবহারে সে দুঃখ পায়, কষ্ট পায় এবং হীনতার শিকার হয়। তাই ধর্মীয় নেতৃবৃন্দরা বর্ণনা করেছেন যে অবশ্য বর্ণনা করার সাথে সাথে নিজেরাও বাস্তবে এরূপ ছিলেন এবং তা বাস্তবায়ন করতেন, যে বলেছেন যে তোমাদের আচার ব্যবহার এরূপ হওয়া উচিত যেন তোমাদের নৈতিকতায় পূর্ণ ব্যবহার অপর ব্যক্তির জন্য অবজ্ঞা অসম্মানের কারণ না হয়। কখনো যেন একটি আর্থিক সাহায্য অপরকে লজ্জিত অপমানিত অসম্মানিত না করা হয়, কারণ দেখা গেল যে একজনকে আর্থিক সাহায্য সহযোগিতা করে যদি এটা নৈতিকতার কাজ, কিন্তু এই নৈতিকতা করতে গিয়ে প্রতিপক্ষকে অপমান করা হয়েছে বা সে লজ্জিত হয়েছে এবং একটি কষ্ট লাঘব করে জীবনের অন্য আরেকটি বড় ধরনের কষ্ট লজ্জার বোঝা কারোর উপর চাপিয়ে না দেয়া হোক। এটা আমাদের নেতা ধর্মীয় নেতৃবৃন্দরা বলে থাকেন। এই হীনতা অসম্মান ও লজ্জা একটি অহেতুক কাজের জন্য কিংবা অপ্রাসঙ্গিক কোনো কথা অথবা একটি তাচ্ছিল্যপূর্ণ দৃষ্টি বা জনসম্মুখে সাহায্য করা থেকেও হতে পারে। এ জাতীয় কোনো বিষয়ের কারণেও যাতে আমরা কোনো প্রতিপক্ষকে সাহায্য সহযোগিতা করতে গিয়ে তাকে হীনতায় লজ্জায় ঠেলে না দেয় বা দুঃখ কষ্টতে ঠেলে না দেয়। তাই ধর্মীয় নৈতিকতায় পরিপূর্ণ একজন ব্যক্তির মনোযোগ এসব বিষয়ের দিকে হওয়া উচিত, যাতে করে কোনো মুমিন বান্দা কোনো অবজ্ঞা ও হীনতার শিকার না হয়। অর্থাৎ আমি একটি নৈতিকতা করতে গিয়ে কাজ ভালো, তার সাথে ভালো কাজ করতে যাচ্ছি, কিন্তু এই ভালো কাজ করতে গিয়ে প্রতিপক্ষ লজ্জিত হচ্ছে বা প্রতিপক্ষ হয়তো একটি বড় ধরনের কষ্ট থেকে পরিত্রাণ পাচ্ছে, নাজাত পাচ্ছে, কিন্তু পক্ষান্তরে তাকে একটি বড় রকমের কষ্টের বোঝা বহন করতে হবে। এ বিষয়ে আমরা আমাদের নিষ্পাপ ইমাম মাসুম ইমামদের কিছু আচার ব্যবহার নিয়ে আমরা আলোচনা করতে পারি এবং তাদের উদাহরণস্বরূপ আমি কয়েকটি উদাহরণ তুলে ধরব। যে প্রথমত, মরুভূমি হতে একজন আরব ব্যক্তি মদিনাতে প্রবেশ করল এবং মদিনাতে প্রবেশ করার পর সে সেই শহরের সবচেয়ে দয়ালু ও মহানুভব ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করল যে এ শহরে সবচেয়ে দয়ালু ও মহানুভব ব্যক্তি কে। জনগণ তাকে সৈয়দ শোহাদা ইমাম হোসেন আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে পরিচয় করিয়ে দেয় এবং পরিচয় করিয়ে দেওয়ার পর লোকটি মসজিদে প্রবেশ করে দেখল ইমাম হোসেন আলাইহিস সালাতু ওয়াসসালাম নামাজরত আছেন। নামাজ শেষ হলে সে কবিতার কয়েকটি শ্লোকের মাধ্যমে নিজের আরজি ইমাম হোসেন আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে পেশ তুলে ধরল। ইমাম হোসেন অর্থাৎ নিজের চাওয়াকে সে কবিতার শ্লোকের মাধ্যমে ইমাম হোসেনের কাছে তুলে ধরল। ইমাম কাম্বারকে জিজ্ঞেস করলেন, হে কাম্বার, যে হেজাজের জন্যে বরাদ্দকৃত সম্পদ থেকে কিছু বাকি আছে কি না? উত্তরে কাম্বার বললেন, জি। প্রায় 4,000 দিনারের মতো বাকি রয়েছে। ইমাম বললেন নিয়ে আসো, এবং এই 4,000 দিনারের জন্যে আমাদের চেয়ে এই ব্যক্তি প্রয়োজন বেশি। অতঃপর মুদ্রাগুলোকে যখন কাম্বার নিয়ে আসলেন, ইমাম মুদ্রাগুলোকে একটি থলিতে ভরে দরজাতে থাকা ছোট্ট জানালা, প্রায় আমরা পূর্বে দেখতাম যে কাঠের দরজাতে একটি ছোট্ট জানালার মতো কাটা হতো, যাতে লোক কে এসেছে তাকে দেখার জন্যে দরজা খোলার পূর্বে সেই জানালার দরজাটি খোলা হতো। ইমাম সেই দরজাতে থাকা ছোট্ট জানালার পেছন থেকে এমনভাবে লোকটিকে সেই থলেটা, মুদ্রার থলেটা ধরিয়ে দিলেন যে সে ইমামের চেহারা দেখতে পায়নি। তারপর ইমাম তার কাছে ক্ষমাও চাইলেন যে আমাদের অবস্থা আমাদের পক্ষে নয়, ক্ষমতা আমাদের হাতে নেই এবং আমার কাছে এর চেয়ে বেশিও কিছু নেই, আর না হলে আমি এর চেয়ে বেশিও কিছু দিতাম, তোমাকে দিতাম। মানাকে ইবনে সোহেল আসুবে চতুর্থ খণ্ডে এই ঘটনা, এবং 65 এবং 66 নম্বর পৃষ্ঠায় বিহারুল আনোয়ারে 44তম খণ্ড 190তম পৃষ্ঠাতে এই ঘটনা বর্ণনা করা হয়েছে। তখন এই ঘটনাতে অভাবী ব্যক্তির সাথে ইমামের ব্যবহার, যে ইমাম মুদ্রা দিয়েছেন দরজার আড়াল থেকে, আমাদের দৃষ্টি আকর্ষণ করে। কেননা দান করা যদি একটি মানবীয় নৈতিক বিষয়, কিন্তু অভাবী ব্যক্তিটির সাথে দরজার জানালার পিছন থেকে দান করার মতো ইমামের ব্যবহার যেন ইমামের চেহারার প্রতি লোকটির দৃষ্টি না পড়ে এবং তা দেখে সে লজ্জিত না হয়, একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ সে ইমাম যখন তাকে দেবেন, লোকটি হয়তো লজ্জিত হতে পারে। যদিও দানকৃত মুদ্রার পরিমাণ কম ছিল না, তারপরও কিন্তু কোনো গরিব ব্যক্তিকে সামান্য কিছু দান করার পর এমন ভাব, অনেকে আছে এমন ভাব করে এবং তাচ্ছিল্যপূর্ণ দৃষ্টিতে তার দিকে দেখে, অথবা বিভিন্ন ভাষায় অভাবী ব্যক্তিকে লজ্জিত দেয় কোনো কথার মাধ্যমে এবং অপমানিত হয়ে তার কাছ থেকে সেই অভাবী ব্যক্তিকে ফিরে আসতে হয়। এরকম উদাহরণও অনেক আমরা দেখেছি যে তার অভাবীর অভাব তো পূরণ করেছে, দূর করেছে, কিন্তু সে অভাবীকে লজ্জিত করেছে বা তাকে দুঃখ দিয়েছে। অথবা দানকৃত ব্যক্তি সেই গর্বের মতো বুক ফুলিয়ে তার সামনে চলে, তাকে তাচ্ছিল্যপূর্ণ দৃষ্টিতে দেখে। দ্বিতীয়ত আরেকটি ঘটনা বলবো, হুসাইন বিন আলা নামে ইমাম সাদিক আলাইহিস সালাতু ওয়াসসালামের এক বন্ধু বর্ণনা করেন যে আমি এবং প্রায় 20 জনের বেশি একজন মুমিন ব্যক্তি বাইতুল্লাহিল হারামে জিয়ারতের উদ্দেশ্যে গিয়েছিলাম মক্কাতে। মাঝপথে যে স্থানে আমরা অবস্থান করতাম, আমি একটি করে ভেড়া জবাই করতাম এবং এই ভেড়া জবাই করে বন্ধুবান্ধবদের খাওয়ানোর ব্যবস্থা করতাম। অতঃপর সফর শেষ করে, যখন আমরা ভ্রমণ শেষ করে জিয়ারত করে যখন ফিরে এলাম, ইমাম সাদিক আলাইহিস সালাতু ওয়াসসালাম শরণাপন্ন হলাম। হওয়ার সাথে সাথেই তিনি বললেন, হে হুসাইন, তুমি মুমিন ভাইদের অসম্মান করো কেন? সেই হুসাইন বলে যে আমি তো হতভম্ব যে ইমাম কি বলেন। বললাম, যদি এমন হয় তাহলে আল্লাহর কাছে আমি পানা চাই, আল্লাহ আমাকে মাফ করুন। ইমাম বললেন, জানতে পারলাম যে মাঝপথে যেখানেই অবস্থান করেছো ভেড়া জবাই করে তুমি সবাইকে খাইতে দিয়েছো। সে বলল, আমি এই কাজটি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করেছি। ইমাম বলেন, তুমি কি জানো না যে তোমাদের সাথে আরও অনেক লোক ছিল যে তোমার মতো এরকম কাজ করার ইচ্ছা রাখা সত্ত্বেও সে কাজের জন্য তার সামর্থ্য ছিল না, অনেকের ইচ্ছা থাকতো আর তাই নিজের কাছেই লজ্জিত হতো এবং নিজেকে ছোট মনে করতো যে তুমি সবাইকে খাওয়াচ্ছ কিন্তু সে খাওয়াতে পারতেছে না। সে হোসেন বলে, আমি বললাম যে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করি, আগামীতে আমি এরূপ কাজ আর হবে না। অর্থাৎ ওয়াসাইল শিয়াতে 8ম খণ্ডে 304 নম্বর পৃষ্ঠাতে ঘটনা এসেছে। অর্থাৎ ইমাম বুঝাতে চাচ্ছেন যে লোকটি হুসাইন বিন আলা ভালো কাজ করেছেন, সাথী সঙ্গীদের কষ্ট লাঘব করেছেন, উত্তম কাজ, কিন্তু পক্ষান্তরে এই উত্তম কাজ করতে গিয়ে হয়তো অনেকে কষ্ট পেয়েছেন। অপর একটি ঘটনা, যে অপর হাদিসের মতে মাহাব নামে এক লোক হজরত ইমাম সাদিক আলাইহিস সালামের খেদমতে হাজির হলো, হয়ে বলল আপনি তো আমার আর্থিক অবস্থা সম্পর্কে জানেন যে আমার আর্থিক অবস্থা ভালো, তাই আমি চাই যে আমার ইচ্ছা যে আর্থিক অবস্থা যাদের ভালো নয় তাদেরকে হজ করার ব্যবস্থা করব এবং ভ্রমণে তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করে তাদের সাহায্য সহযোগিতা করব এবং তাদের খাওয়া এবং অন্যান্য বিষয়ে সাহায্য করব। ইমাম বললেন এই কাজটি করো না, কারণ যদি তুমি তোমার আর্থিক অবস্থা মতো খরচ করবে তাহলে অন্যান্য বন্ধুরাও সেভাবে খরচ করতে চাইবে এবং এতে তাদের উপর অতিরিক্ত চাপ পড়বে। যদি তোমার মতো খরচ না করে তাহলে হয়তো সে লজ্জিত হবে আর তাদের এই লজ্জার কারণ হবে তুমি, অর্থাৎ তোমার এই কাজ তাদেরকে অতিরিক্ত চাপে ফেলবে, না হলে তাদেরকে অপমান ও লজ্জাতে পড়তে হবে। তাই এ কাজ করা থেকে বিরত থাকো। ওয়াসাইল শিয়া অষ্টম খণ্ড 302 নম্বর পৃষ্ঠাতে এই ঘটনাও এসেছে। অর্থাৎ ইমাম তাকে বারণ করছেন যে তুমি উত্তম কাজ করতে চাচ্ছ, এটা নৈতিকতার অন্তর্ভুক্ত, কিন্তু এই নৈতিকতার মধ্যে আরেকটি নৈতিকতা নিহিত রয়েছে, সেটা হচ্ছে যে তোমার এই কাজের মাধ্যমে যদি কোনো ব্যক্তির কষ্ট হয় তাহলে সেই কাজ নৈতিকতার অন্তর্ভুক্ত নয়। এটাই হচ্ছে গিয়ে নৈতিকতার বিশেষ বৈশিষ্ট্য, যা অন্যান্য ধর্মে বা অন্যান্য মতাদর্শে আমরা দেখতে পাই না। ভালো কাজ করতে গিয়েও তার কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, সেই বিশেষ বৈশিষ্ট্যের দিকে অবশ্যই আমাদের দৃষ্টি দেওয়া উচিত। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।